ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর দুটা, বাংলাদেশে রাত ১২টা আর ভারতে রাত ১১১টা। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসেন। যুক্তরাষ্ট্র সরকার ইউক্রেন সীমান্ত জুড়ে রাশিয়ার সেনা তৎপরতা সামরিক উপস্থিতিতে তাদের উদ্বেগ পুনর্ব্যক্ত করেছে। সাত বছর আগে ক্রাইমিয়া অভিযান ও কক্ষিগত করার সময়ের চাইতেও আরো বৃহৎ আকারের সেনা সমাবেশের জন্য মস্কোর দোষারোপ করা হয়। পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কির্বি চলতি সেনা সমাবেশকে বৃহৎ এবং অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। ইউরোপীয় ইউনিয়ন জানায় ইউক্রেন ও ক্রাইমিয়ার সীমান্ত বরাবর প্রায় ১৫০,০০০ রুশ সেনা মোতায়েন করা হয়েছে, যা কিনা এ ধরনের সর্ববৃহৎ সেনাদের উপস্থিতি। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ের প্রধান জোসেফ বরেল ইউক্রেন ও কক্ষিগত ক্রাইমিয়া সীমান্তে এ ধরনের সামরিক উপস্থিতিকে ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন। তিনি জানান, রাশিয়ার সেনাবাহিনী সব ধরনের যুদ্ধাস্ত্র, নানাবিধ সরঞ্জাম, হাসপাতাল ইত্যাদি মোতায়েন করে চলেছে। তিনি বলেন, ইউক্রেন সীমান্তে এযাবৎ এটাই ছিল সর্ববৃহৎ সেনা উপস্থিতি। তবে জোসেফ বোরেল বলেছেন, চেক প্রজাতন্ত্র রাশিয়ার গুপ্তচররা তাদের অস্ত্র ভাণ্ডারে ২০১৪ সালে হামলা চালানোর দোষারোপ করলেও ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে এখনই কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না। ইরান ও বিশ্বের নেতারা এপ্রিলের গোড়া থেকেই ভিয়েনায় ইরান পরমাণু আলোচনায় মিলিত হয়েছেন এবং কিছুটা সাফল্যের কথা উল্লেখ করেন। ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সৈয়দ খতিব জাদি সংবাদ সম্মেলনে বলেন, আমরা সঠিক পথে এগোচ্ছি, তবে চূড়ান্ত কোনো পর্যায়ে আমরা এখনো পৌঁছিনি। জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা IAEA-তে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল ইউরিয়ানভ টুইটার মারফত জানান, কার্যকরী একটা ফলাফল অর্জনের সময় লাগবে, তবে লক্ষ্যে পৌঁছাতে কতিপয় বিষয়ে আলোচনাকারীরা সম্মত হয়েছেন। বাইডেন প্রশাসন ইঙ্গিত দিয়েছে, চুক্তির স্বার্থে সংগতিপূর্ণ নয় এমন নিষেধাজ্ঞা তারা তুলে নিতে প্রস্তুত রয়েছে। ব্রিটেনের নৌবাহিনীর সূত্রের উদ্ধৃতি দিয়ে দি সানডে টাইমস পত্রিকা জানায়, রাশিয়া কৃষ্ণ সাগরে তাদের নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি করে চলেছে। তবে একই সঙ্গে ব্রিটেনও ইউক্রেন সংকট বৃদ্ধির সঙ্গে সঙ্গে নেটোর প্রতি সাড়া দিয়ে সেখানে দুটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। কৃষ্ণ সাগরে যেতে জাহাজগুলিকে তুরস্কের বসফরাস এবং দার্দানেলিস পানিপথে দিয়ে যেতে হয়, যে জলপথটি ১৯৩৬ সালের মন্ট্রো কনভেনশন দ্বারা নিয়ন্ত্রিত। এ মাসের শুরুতে প্রেসিডেন্ট পুটিন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানকে নেটো যেন মন্ট্রো কনভেনশনের শর্তাবলী পুরোপুরি মানে সেজন্য চাপ দিয়েছিলেন। এই সপ্তাহে নির্ধারিত জলবায়ু সম্পর্কিত সম্মেলনের আগে যুক্তরাষ্ট্র সরকার তাদের পররাষ্ট্রনীতিতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই যে তাদের অগ্রাধিকার বিষয় তা পুনর্ব্যক্ত করেছে। সোমবার মেরিল্যান্ডের অ্যানাপোলিসে অবস্থিত চেসাপিক বে ফাউন্ডেশনে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন জলবায়ু পরিবর্তনে আমেরিকার নেতৃত্বের কথা তুলে ধরেন। বিশ্ব নেতারা ২২ এবং ২৩ তারিখে ভার্চুয়াল জলবায়ু সম্মেলনে সহযোগিতার বিষয়টি সবিস্তারে তুলে ধরবেন। বাংলাদেশে ভয়াবহ সংক্রমণ সামালে দিতে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। ঢাকা থেকে জহুরুল আলমের একটি রিপোর্ট।
দেশে চলমান লকডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়িয়ে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বলবৎ করেছে দেশটির সরকার। মঙ্গলবার সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে, যাতে চলতি লকডাউনের সময় যে সকল বিধিনিষেধ জারি করা হয়েছিল তা বর্ধিত এক সপ্তাহের লকডাউনে অব্যাহত থাকার কথা বলা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা সংক্রমণের উর্ধ্বগতির লাগাম টেনে ধরার জন্য লকডাউনের সময়সীমা বাড়ানোর পক্ষে থাকলেও সাধারণ মানুষের মধ্যে নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
অফিস আদালত খোলা হলে অবশ্যই সেখানে স্বাস্থ্যবিধি মেনে, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান এবং হাতে গ্লোভস এগুলো ব্যবহার করি আমাদের জীবন জীবিকার যুদ্ধে নামতে হবে, নয়তো আমরা অর্থনৈতিকভাবে দোকান বন্ধ হওয়ার কারণে আমাদের প্রায় 1200 কোটি টাকা পার ডে লস হইতে আছে।
আমরা তো আসলে নিম্ন আয়ের দেশের মানুষ, অনেকের আসলে দিন আনে দিন খায়। হ্যাঁ, তো এইভাবে করলেও হয়তো বা কিছু মানুষের জন্য উপকার হইলেও নিম্ন আয়ের মানুষের জন্য কিন্তু ক্ষতি। যারা দিন আনে দিন খায় তারা কিন্তু ঘরে বসে থাকতে পারবে। মানে সবকিছু মিলায় সরকারের একটা সুষ্ঠু পরিকল্পনা করা উচিত।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোয়াও ফোরাম ফর এশিয়া বা বিএএফ এর 4 দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রেকর্ড করা বক্তব্যে করোনা ভাইরাসের ভ্যাকসিনকে সর্বজনীন পণ্য ঘোষণা করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
We strongly believe that COVID-19 vaccines should be declared as global public goods. Countries producing the vaccines should help others produce the vaccine with a view to attaining universal vaccine coverage.
তিনি বলেন, সকল বিশ্ববাসীকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যে ভ্যাকসিন উৎপাদনকারী দেশগুলোর উচিত অন্য দেশগুলোকে ভ্যাকসিন উৎপাদনে সহায়তা করা। এদিকে সরকারের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দেশে গত 24 ঘন্টায় করোনা সংক্রমণে মারা গেছেন 91 জন এবং শনাক্ত হয়েছেন অপর 4,559 জন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবারে করোনায় আক্রান্ত হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর একটি প্রতিবেদন।
ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে বহু বিশিষ্টজন আক্রান্ত হয়েছেন। গতকাল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনা আক্রান্ত হয়ে দিল্লিতে হাসপাতালে ভর্তি হন। 88 বছর বয়সী এই কংগ্রেস নেতার কোভ্যাক্সিনের 2টি ডোজই নেওয়া হয়ে গিয়েছিল। আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে জানিয়েছেন তার করোনা পজিটিভ ধরা পড়েছে এবং তিনি নিজেকে বাড়িতে সকলের থেকে আলাদা করে রেখেছেন। গত দিন 5-এর মধ্যে বোন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তিনি দেখা করেননি। দিন 12 হল মা সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেননি তিনি, কারণ একটা কিছু অস্বস্তি টের পাচ্ছিলেন শরীরে এবং অন্যদের যাতে তাঁর সংস্পর্শে এসে করোনা না হয় তার জন্য সাবধান হয়ে গেছিলেন। আগেই তিনি পশ্চিমবঙ্গে প্রচারে আর আসবেন না বলে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টুইট করে বলেছেন, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর দ্রুত আরোগ্য কামনা করি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। রিপোর্ট পাওয়ার পর কেজরিওয়াল নিজে হোম আইসোলেশনে চলে গিয়েছেন। করোনা আক্রান্ত হয়েছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র, তিনিও বাড়িতে ঘরবন্দী হয়ে রয়েছেন। পশ্চিমবঙ্গ বেশ কিছু নেতা নেত্রী করোনা আক্রান্ত। টলিউডের নায়ক জিৎ 2 বার কোভিড প্রতিষেধক নেওয়ার পরেও আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণ হয়েছে অভিনেত্রী শুভশ্রীরও। গতকালই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন তার আসন্ন ভারত সফর বাতিল করে দিয়েছেন। সেই সঙ্গে ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও হংকং তাদের নাগরিকদের এখন ভারত সফরে বিরত থাকতে পরামর্শ দিয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্কদের কোভিড টিকা নেবার জন্য উপযুক্ত ঘোষণা করার দিনেই হোয়াইট হাউসের কোভিড-19 সমন্বয়কারী দলটি টিকা গ্রহণকে নিরাপদ ও ফলপ্রসূ বলে উল্লেখ করেছে। কোভিড-19 সাড়া প্রদানকারী দলের হোয়াইট হাউসের শীর্ষ পরামর্শদাতা অ্যান্ড্রু স্লাভিট টুইটার মারফত সোমবার দিনটিকে ভ্যাকসিন দিবস উল্লেখ করে বলেন যে 19 এপ্রিল সোমবার থেকে 16 থেকে ঊর্ধ্বে সকল আমেরিকান জনগণ প্রতিটি রাজ্যে বা অঞ্চলে ভ্যাকসিন নেবার যোগ্যতা পেলেন। তবে রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিচালক ডক্টর রোশেল ওয়েলেন্সকি বলেন, মহামারী নিয়ন্ত্রণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনও সংকটজনক অবস্থানে রয়েছে, তবে আশার কথা যে 50% প্রাপ্তবয়স্ক জনগণ অন্তত আংশিকভাবে টিকা গ্রহণ করেছেন বা 25% পুরোপুরি গ্রহণ করেছেন। তবে তিনি বলেন, ছোটখাটো ঘটনা ছাড়া ভ্যাকসিন নিরাপদ এবং ফলপ্রসূ বলেই প্রমাণিত হয়েছে। রাশিয়ার কারাগার কর্মকর্তারা সোমবার জানান, কারাবন্দী অনশন ধর্মঘটরত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে একটি কারাগার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বর্তমানে তাঁর অবস্থা সন্তোষজনক, ডাক্তার তাকে প্রতিদিন পরীক্ষা করে দেখছেন, তার অনুমতিক্রমে তাকে ভিটামিন ওষুধও দেওয়া হয়েছে। নাভালনির সহযোগীরা তাৎক্ষণিকভাবে মস্কোর পূর্বাঞ্চলে কারাগার হাসপাতালে স্থানান্তরের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। বুধবার নাভালনির সমর্থকেরা দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন। আবার সেদিনই প্রেসিডেন্ট পুতিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। এবং ইরানের সর্বশেষ রাজার ছেলে নির্বাসিত রেজা পাহলাভি প্রথমবারের মতো ইরানি জনগণকে তাদের যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় নির্বাসিত একজন রাজাপদ সৃষ্টির আবেদন জানিয়েছেন, যা বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের স্থলাভিষিক্ত হবে। তবে তিনি নিজে সেই ভূমিকা নেবার সম্ভাবনাকে আকোচ করে দিয়েছেন। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে আমাদের আজকের পরিবেশনাগুলো একে একে শুরু করা যাক। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
সাংবাদিকদের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা আরএসএফ এর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থানের অবনতি ঘটেছে। মঙ্গলবার প্রকাশিত ফ্রান্স ভিত্তিক সংগঠনটির 2021 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এবছর আরো এক ধাপ পিছিয়েছে বাংলাদেশের অবস্থান। সূচকে বলা হয়েছে এবছর 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 152তম, যা গত বছর ছিল 151তম। এই সূচকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর চেয়ে অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে ভুটান, যার অবস্থান 65তম, এবং এরপর রয়েছে যথাক্রমে মালদ্বীপ, নেপাল, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভারত এবং পাকিস্তান। এ সম্পর্কে বিশিষ্ট সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ তার প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন।
ফ্রন্টিয়ার যে রিপোর্ট করেছে এটা তাদের রুটিন ব্যাপার, প্রত্যেক বছরই করে। বাংলাদেশের ব্যাপারে যেটা বলেছেন, যদি বাংলাদেশকে পূর্ণ গণতান্ত্রিক অধিকারের দেশ বলতো খুব খুশি হতো। কারণও আছে, কোনো কোনো সময়ে বেসরকারি ভাবে বা সরকারি রাষ্ট্রযন্ত্র ফ্রিডম অফ প্রেস কে নানান ভাবে এফেক্টেড হয়। আশা করি আমরা সবাই মিলে আরো উচ্চতর অবস্থায় যাব ভবিষ্যতে, এবং সরকারের দিক থেকে আমাদের সহযোগিতা দরকার।
আরএসএফ এর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকের তালিকায় পরপর পাঁচবার সবার শীর্ষে অবস্থান করছে ইউরোপের দেশ নরওয়ে, এবং সবার নিচে অবস্থান করছে আফ্রিকার দেশ ইরিত্রিয়া। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আসুন শুনি চলতি ঘটনাবলীর উপর সেলিম হোসেনের একটি প্রতিবেদন।
গণমাধ্যম এবং সাংবাদিকতা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আরএসএফ বলেছে, করোনা ভাইরাস মহামারী সাংবাদিকতার পরিবেশ সংকুচিত করেছে। উপরন্তু বর্ধিত সংখ্যক দেশে গণমাধ্যমের এবং সাংবাদিকদের স্বাধীনতা খর্ব করা হয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর বার্ষিক প্রেস ফ্রিডম ইন্ডেক্সে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের অবস্থা সম্পর্কে খুব কম ইস্যু সংবাদ রয়েছে। গত বছরের চেয়ে সামান্য পরিবর্তন দেখা গেলেও গণমাধ্যম এবং সাংবাদিকতার স্বাধীনতার সামগ্রিক সূচক সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে কমেছে। গণমাধ্যম ও সাংবাদিকতার স্বাধীনতার সামগ্রিক সূচকে নরওয়ে একটানা পঞ্চম বছরের মতো প্রথম অবস্থানে রয়েছে। কোস্টারিকা এবং নর্ডিক দেশগুলো আবারও সূচকের শীর্ষে রয়েছে। তুর্কমেনিস্তান, চীন এবং জিবুতি ঠিক তার পেছনে। উত্তর কোরিয়ার অবস্থান তালিকায় 180তম, অর্থাৎ সবশেষে অবস্থান করছে। বাংলাদেশের অবস্থান 180টি দেশের মধ্যে 152তে। বলা হয়েছে করোনা ভাইরাস সংকট এবং লকডাউন সহ নানান কারণে বাংলাদেশে সাংবাদিকদের উপর পুলিশ এবং জনগণের আক্রমণ বেড়ে গেছে। বহু সংখ্যক সাংবাদিক, ব্লগার, কার্টুনিস্ট গ্রেফতার হয়েছেন। করোনা মহামারী সম্পর্কে লেখালেখির জন্য অনেকেই বাংলাদেশে বিচারের সম্মুখীন হয়েছেন। এ নিয়ে বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বদরুদ্দোজা বাবু বলেন,
বিষয়টা হচ্ছে যে বিশ্ব গণমাধ্যম সূচকে যে বাংলাদেশ আরো এক ধাপ পেছালো, এটা এটার আসলে ইঙ্গিত অনেক আগে থেকেই পাওয়া যাচ্ছে। এবং এটা আপনি জানেন যে বাংলাদেশের যে সাংবাদিকরা এখন যে কাজ করছেন এই করোনাকালীন সময়ে, কিন্তু তারা আরো ভালনারেবল অবস্থায় কাজ করছেন। একে তো তাদের মানে চাকুরি চলে যাচ্ছে, তারপরে আপনি দেখবেন যে এই যে বিভিন্ন প্রকার প্রণোদনা বা এই করোনাকালীন সময়ে এই ধরনের রিপোর্টও কিন্তু তারা করতে পারছে না।
গণমাধ্যম ও সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে 2018 সালে প্রণীত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এতে বলা হয়েছে সরকারের বিরুদ্ধে নেতিবাচক খবরের সাজা হিসেবে 14 বছরের কারাদণ্ড দেয়া যাবে। এতে করে বাংলাদেশে সাংবাদিকদেরকে সেলফ সেন্সরশিপ আরোপ করে কাজ করতে হয়।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলাও করা হয়েছে, যেখানে আসলে প্রয়োজন ছিল যে যেই রিপোর্টটা করা হয়েছে সেই রিপোর্টটা আসলে সঠিক কিনা সেটা যাচাই বাছাই না করে যে রিপোর্ট করেছে তাকে আসলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করা হয়েছে, এরকম ঘটনাও আমরা দেখেছি। তো এইটা কিন্তু একটা ভয়াবহ চিত্র এই কারণে সাংবাদিকদের জন্য, যে আপনি জানেন যে ডিজিটাল নিরাপত্তা আইনে যে কার্টুনিস্ট কিশোরের যে অবস্থা বা মুশতাক যে মারা গেছেন, এই একটা দুইটা ঘটনায় কিন্তু সাংবাদিকরাও কিন্তু অনেক বেশি সেলফ সেন্সরশিপ কাজ করে এই ঘটনাগুলো থেকে।
আরএসএফ এর প্রতিবেদনে বলা হয়, 2009 সাল থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা এবং তাঁর সরকার গণমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে সেই থেকে শক্ত অবস্থান নিয়েছেন। সাংবাদিকদেরকে দলীয় কর্মী হিসেবে গ্রেফতার করা এবং হয়রানি করা হয়েছে বলে আরএসএফ এর রিপোর্টে বলা হয়েছে। বলা হয়েছে বিভিন্ন গণমাধ্যম বন্ধও করে দেওয়া হয়েছে। আরএসএফ এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান দুটি গণমাধ্যম প্রতিষ্ঠান প্রথম আলো এবং ডেইলি স্টারের সাংবাদিকদেরকে সরকারি সংবাদ সম্মেলনে আসার অনুমতি থেকে বঞ্চিত করা হয়েছে সম্প্রতি। আরএসএফ এর প্রতিবেদনে দেখা গেছে, করোনা ভাইরাস মহামারী গণমাধ্যমের দমনকে আরো বাড়িয়ে তুলতে সহায়তা করেছে। আরএসএফ কর্মকর্তা পলিন অ্যাডেস মেভেল বলেন,
This year's index, which evaluates the press freedom situation in 180 countries,
180টি দেশের গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন করে করা এই বছরের প্রতিবেদনে দেখা যায়, সাংবাদিকতা যাকে তর্কাতীতভাবে অপতথ্যের বিরুদ্ধে সেরা ভ্যাকসিন বলা হয়, তা কয়েকটি দেশে সম্পূর্ণরূপে বা গুরুতরভাবে অবরুদ্ধ।
আরএসএফ এর তালিকার 111তম এবং 148তম স্থানে থাকা যথাক্রমে ব্রাজিল এবং ভেনিজুয়েলার নেতারা করোনা ভাইরাসের মিথ্যা প্রতিকার দাবি করেছেন। সেখানকার তদন্তকারী সাংবাদিকরা সেগুলো তুলে ধরার কারণে রোষের শিকার হয়েছেন। ইরান, মিশর এবং আলজেরিয়ার মতো দেশগুলোতে কোভিড নাইনটিন সম্পর্কে খবর প্রকাশ করায় কর্তৃপক্ষ সাংবাদিকদের উপর আক্রমণ করেছে। অ্যাডিস মেপেল বলেন, বিভিন্ন দেশের সরকার সাংবাদিকদের বিভিন্নভাবে দমন করছেন।
যদিও বিশ্বজুড়ে লকডাউন ছিল, সাংবাদিকরা যারা বিক্ষোভ বা এ ধরনের বিষয় কভার করেছেন তারা আক্রমণের শিকার এবং গ্রেপ্তার হয়েছেন।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর এই প্রতিবেদনে বলা হয়েছে, এবার সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকা। তারপরে জার্মানির সাংবাদিকরা গত বছর উগ্রবাদী এবং ষড়যন্ত্র তাত্ত্বিকদের আক্রমণের শিকার হয়েছেন। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর হোয়াইট জোন খ্যাত এই অঞ্চলেও সাংবাদিকরা স্বাধীন নন। আরএসএফ এর রিপোর্ট অনুসারে আমেরিকাতেও গণমাধ্যমের পরিবেশ উদ্বেগজনক, যেখানে সংবাদপত্রের স্বাধীনতা সামগ্রিকভাবে বিশেষত যুক্তরাষ্ট্রে বেশ অবনতি ঘটেছে। যুক্তরাষ্ট্রের কিছু মিডিয়া ভাইরাস সম্পর্কে মিথ্যা বা জাল খবর দিয়েছে, এমন তথ্য তুলে ধরা হয়েছে রিপোর্টে। আফ্রিকার গণমাধ্যম এবং সাংবাদিকতার একটি মিশ্র চিত্র উঠে এসেছে এবারকার রিপোর্টে। বুরুন্ডি, সিয়েরা লিওন এবং মালি গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার সূচকে ওপরে উঠে এসেছে, তবে ইথিওপিয়ার তিগ্রে অঞ্চলে সংঘাত থাকায় তার অবস্থান নেমে গেছে 101তম স্থানে। প্যারিস থেকে লিসা ব্রায়ান্টের পাঠানো প্রতিবেদনের তথ্য থেকে সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
আমরা জানি যে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি আলোচিত এবং পর্যালোচিত বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক ঘোষণা যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সমস্ত সৈন্য প্রত্যাহার করে নেওয়া হবে আগামী 11 সেপ্টেম্বরের আগে। তো আজকে এসব বিষয়ে বিশ্লেষণ করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর, গভর্নমেন্ট এন্ড পলিটিক্স বিভাগের আলী রিয়াজ। অধ্যাপক আলী রিয়াজ,
এই চতুর্থ একজন মার্কিন রাষ্ট্রপ্রধান বললেন যে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করা হবে। জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেন, জো বাইডেন চারজনই কিন্তু বলেছেন, আগে তিনবার এটা ঘটেনি, তিনবারই ছিল শর্ত সাপেক্ষে। এই প্রথমবারের মতো মার্কিন একজন প্রেসিডেন্ট কোন রকম শর্ত ছিল বলেছে সৈন্য প্রত্যাহার করা হবে। তার কারণগুলি হচ্ছে, অনেকগুলো কারণ আছে, তিনটা কারণ আমার কাছে। প্রথম কারণটা কি? প্রথম কারণটা হচ্ছে যে এটা একটা আনউইনেবল ওয়ার। যুক্তরাষ্ট্র 2 দশক ধরে যে যুদ্ধ করছে, এই যুদ্ধ সে জিতবে না। এই যুদ্ধে জেতার সম্ভাবনা অনেক আগেই তৈরি হয়ে গেছে। তারপরে এই যুদ্ধ অব্যাহত রাখা হয়েছে বিভিন্ন রকম বিবেচনা। এখন এটা মানে সর্বসম্মতিক্রমেই বলতে পারেন, যদিও মার্কিন সেনাবাহিনীর যারা শীর্ষস্থানীয় তারা এর সঙ্গে সম্পূর্ণ একমত নয়, তারপরে এটা রাজনৈতিক ভাবে এই সিদ্ধান্ত যে এই যুদ্ধ যেহেতু বিজয়ী হওয়া যাবে না, ফলে এই যুদ্ধ আসলে সমাপ্ত করে ফেলবে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে একেবারে অর্থনৈতিক। যুক্তরাষ্ট্রের পক্ষে এখন এই ধরনের একটি যুদ্ধ অব্যাহত রাখা অর্থনৈতিক বিবেচনায় কোনো অবস্থাতেই সঠিক নয়। এটা অনেকদিন ধরেও সঠিক নয়। $1 trillion মতো খরচ হয়েছে। হিউম্যান কস্ট যেটা, সেটার কথা আমরা না হয় আপাতত আলাদা করে রাখি, কারণ এটা এক কাতারে বিবেচ্য বিষয়। এখন অর্থনৈতিক ভাবে যুক্তরাষ্ট্রকে তার ভেতরের দিকে তাকাতে হচ্ছে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাইডেনের যে ডোমেস্টিক এজেন্ডা, অবকাঠামোগত উন্নয়ন কিংবা ধরুন রেস্কিউ করোনা ভাইরাস, তার জন্য অর্থ দরকার। প্রভূত ভাবে আগামী 2-3 বছরে এই পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রের পক্ষে আফগানিস্তানে ব্যয় করা সম্ভব না। তৃতীয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই দুটার পাশাপাশি, সেটা কি? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং তার স্ট্র্যাটেজিক যে মানে পদক্ষেপ, সেটা পরিবর্তিত হয়ে গেছে। এখন আফগানিস্তান বিষয় নয়, বিষয় হচ্ছে যে এখন চীনের এবং রাশিয়ার সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্কের বিবেচনায় সামগ্রিক বৈশ্বিক রাজনীতি এবং তার কৌশলগুলি সেগুলো নির্ধারণ করতে হচ্ছে। সেই কৌশলের মধ্যে এখন আফগানিস্তানের বিবেচনাটাকে দেখতে হচ্ছে একবারে বাইরে রেখে, এবং এই বিবেচনার থেকেই তার শক্তি, তার সমন্বয়, সেটা আপনি ধরুন একেবারে কাউন্টার টেরোরিজম থেকে শুরু করে তার ফোকাস, তার রিসোর্স, সবগুলি আসলে প্রযুক্ত হতে হবে ভিন্ন জায়গায়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের এখনকার হচ্ছে চীন এবং রাশিয়া তার বাইরেও আছে, যেমন ধরুন ইউক্রেন, সেটা রাশিয়া সংশ্লিষ্ট, ইউক্রেনের একটা সংকট আমরা দেখতে পাচ্ছি, সব মিলেই এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অনেক আগে নেওয়া উচিত ছিল। এখন যে ইস্তাম্বুলে যে আলোচনা হওয়ার কথা ছিল, আমার মনে হয় না তালেবানরা সেই আলোচনায় অংশগ্রহণ করবেন, কেন তারা মনে করছেন তারা বিজয়ী হয়েছেন এবং অতএব এখন আর আলোচনার মানে পিসফুল ট্রানজিশনের কোনো দরকার নেই এখন। ফলে নিউটের পক্ষে ওইখানে উপস্থিত থাকার প্রয়োজন নেই, কারণ তালেবানের একটা যুক্তি কিন্তু ছিল এই, তারা যুদ্ধ অব্যাহত রেখেছেন বিদেশি সৈন্যের উপস্থিতির কারণে, এবং তারা বলছিলেন যে আফগানিস্তানের সরকার আসলে তাদের ভাষায় পুতুল সরকার যুক্তরাষ্ট্র। ফলে যদি যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে নেয় নেটো উপস্থিত থাকে, তাহলে যুক্তিটা থাকবে, তাহলে একটা অজুহাত তৈরি হবে তালেবানের। তালেবানের অজুহাত দরকার কিনা সেটা ভিন্ন প্রসঙ্গ। ফলে একই রকম যুক্তি যে এখন আসলে এই এই মানে বিষয়টা সমাধান করার জন্য আফগান সরকার এবং তালেবানের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে একটা নিষ্পত্তি করতে হবে আর কি।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই নিয়মিত আয়োজন নিউজ ওয়ার্ডস এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি আনিসা আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
আজকের শব্দ কিন্তু সাবরিনা বেশ একটা কঠিন শব্দ।
আচ্ছা,
তেমন শব্দ নয় যেটা আমরা বারবার সাধারণ অর্থে ব্যবহার করে থাকি। এটা প্রধানত আইন আদালতের সঙ্গে সম্পৃক্ত শব্দ। শব্দটা হচ্ছে ইন্ডাইটমেন্ট। এর অর্থ জানবার আগে এসো শোনা যাক এই ইন্ডাইটমেন্ট শব্দের একটা অত্যন্ত বাস্তব ব্যবহারের খবর।
The indictment that the grand jury returned today charges the defendant with numerous counts, among them conspiracy to use a weapon of mass destruction resulting in death and using a weapon of mass destruction resulting in death.
কি সাবরিনা, কিছু বোঝা গেল?
হ্যাঁ, আমার মনে হচ্ছে এখানে বলছে যে আজ গ্র্যান্ড জুরি যে ইন্ডাইটমেন্ট ঘোষণা করেছে ডিফেন্ডেন্টকে নিউমারাস কাউন্টে চার্জ করেছে।
তোমার অনুবাদটা ঠিক হয়েছে মোটামুটি, কিন্তু তুমি তো অনেকগুলো ইংরেজি শব্দ এখানে ব্যবহার করলে।
হ্যাঁ ঠিক বলেছেন, কারণ এই যে গ্র্যান্ড জুরি, ইনডাইটমেন্ট, ডিফেন্ডেন্ট, নিউমারাস কাউন্ট, চার্জ, এই সবগুলো শব্দই একটু কঠিন, তো এই কারণে এর মানেটা আমি ঠিক বুঝতে পারছি না। আর আমাদের যে আলোচনার আজকের যে বিষয় যে ইনডাইটমেন্ট, এই শব্দগুলোর পরে এই ইনডাইটমেন্ট শব্দটা তো আমি বুঝি নিইনি।
আচ্ছা সাবরিনা, ইনডাইটমেন্ট শব্দের মানেটা না হয় একটু পরেই বলছি। গ্র্যান্ড জুরি শব্দটার কথা তুমি বলেছ, গ্র্যান্ড জুরি হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের জুরি মণ্ডলী। আর জুরি তুমি তো জানো সেই সব ব্যক্তি যারা বিচারের রায় বিচারককে সহায়তা করে থাকেন। আর ডিফেন্ডেন্ট মানে হচ্ছে আত্মপক্ষ সমর্থনকারী, কিংবা আদালতের পরিভাষায় বলা হয় বিবাদী পক্ষ। আর নিউমারাস মানে জানো না?
নিউমারাস মানে কি সংখ্যায় বেশি?
হ্যাঁ সংখ্যায় বেশি, কিংবা এক অর্থে বলতে পারো অসংখ্য। আর কাউন্ট মানে তো গণনা করা, আবার এটার মানে হিসেবও হতে পারে। আবার আইনি ভাষায় অনেক সময় দফাও বলা হয়। এবার পুরো বাক্যটার বাংলা মানে একটু বুঝিয়ে বলো তো।
এটা হতে পারে গ্র্যান্ড জুরি আজ যে রায় দিয়েছে তাতে বিবাদী পক্ষকে অনেকগুলো অভিযোগে ইনডাইটমেন্ট করা হয়েছে।
আর ওই বাক্যেরই পরের অংশে ঠিক কি বলা হয়েছে?
হ্যাঁ সেটাও কিন্তু বেশ কঠিন মনে হচ্ছে পরের অংশটি। সেখানে যেমন বলেছে কনস্পাইরেসি, ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন, এরকম শব্দগুলো বলা হয়েছে।
হ্যাঁ সাবরিনা, কিন্তু একটা জিনিস মনে রাখবে যে এই জাতীয় শব্দগুলো কিন্তু নিউজ ওয়ার্ড হিসেবে প্রায় আসে এবং সংবাদ মাধ্যমে আমরা এই জাতীয় শব্দ প্রায় শুনি। যেমন ধরো কনস্পিরেসি, কনস্পিরেসি মানে হচ্ছে ষড়যন্ত্র। আর ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন, আমরা বহুদিন ধরে এই শব্দটা শুনে আসছি, বিশেষ করে ইরাক যুদ্ধের সময় থেকে। এর অর্থ হচ্ছে গণবিধ্বংসী অস্ত্র, মানে যে ধরনের অস্ত্র দিয়ে লোকজনকে হত্যা করা হয়।
তাহলে কি বাক্যটা এরকম হবে, গ্র্যান্ড জুরি আজ যে রায় দিয়েছে তাতে বিবাদী পক্ষকে অনেকগুলো অভিযোগে ইনডাইটমেন্ট করা হয়েছে, যার মধ্যে রয়েছে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করার ষড়যন্ত্র যার মাধ্যমে হত্যা করা যায়, এবং হত্যার জন্যে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করা।
বাহ সাবরিনা, এবার তোমার অনুবাদ দারুণ হয়েছে। তাহলে এখন আমরা সেই প্রতীক্ষিত, বহুল প্রতীক্ষিত বলা যেতে পারে ইনডাইটমেন্ট শব্দটির মানে বুঝেনি।
An indictment is a list of charges against someone after he or she has been arrested for a crime.
It details what the person will stand trial for in a US court of law.
এবার কি বুঝতে পারছো সাবরিনা ইনডাইটমেন্ট মানেটা কি?
এখানে বলছে যে ইনডাইটমেন্ট হচ্ছে কাউকে গ্রেপ্তারের পরে তার বিরুদ্ধে আনা অভিযোগের তালিকা।
বাহ, আর পরের বাক্যটাতে বলছে যে এই ইনডাইটমেন্টে ঠিক কি ব্যাপারে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা হবে সেটারই কিন্তু একটা বিস্তারিত বিবরণ দেয়া আছে।
তার মানে?
তাহলে ইনডাইটমেন্ট মানেটা হচ্ছে অভিযোগ আনা কিংবা অভিযুক্ত করা।
আচ্ছা, এতক্ষণে আমার ইনডাইটমেন্ট এই শব্দটির অর্থ পরিষ্কার হলো।
তাহলে এই কথাটাই মাথায় রেখে আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের উঠতে হবে। তবে তার আগে যথারীতি আপনাদের জানিয়ে রাখি যে নিউজ ওয়ার্ডস অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন আমাদের ওয়েব পেজে এবং আমাদের ফেসবুকেও।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.